wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم.
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى وسلم. প্রিয় সামি ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শক, আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে নাতে রাসূল শ্রবণ করব। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল এবং আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ নাতে রাসূল পড়ব, এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নাতে রাসূল শ্রবণ করবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله، بريه صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله. জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله، وسلم عليك يا حبيب الله. قلت حيلتي وسيلتي، قلت حيلتي أنت وسيلتي، أدركني يا رسول الله، أدركني يا حبيب الله، أدركني يا رسول الله، أدركني يا حبيب الله. قلت حيلتي أنت وسيلتي، أدركني يا رسول الله، أدركني يا حبيب الله، أدركني يا رسول الله، أدركني يا حبيب الله. গুনাহের যায় না যে অভাস আমার ইয়া چھو کرو ماہ رسالت یا رسول اللہ. قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ, ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ. کونے کونے پروتی گنے بر جا رسول اللہ, آقا یا حبیب اللہ. کونے کونے پروتی کونے بیرے چاچے جی گناہ ہے. کونے کونے پروتی کونے بیرے چاچے تب یا رسول اللہ. گناہ کورے من ہو لو ہے پتھورر مو تو شک تو. گناہ کورے من ہو لو ہے پتھورر مو تو شک تو. کتائی گیئے کرے شونا بدو کو امار رسول اللہ. قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ, ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ. بات چیت جائے آمین یا رسول اللہ, آقا یا حبیب اللہ. بات چیت تو بو آمی پری ناچے نو باستے ہائے. بات چیت تو بو آمی پری ناچے بچیتے ہائے. گناہ ہو اچھے اے مون او بھشیا رسول اللہ. قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ, ادرکنی یا رسول اللہ, ادرکنی یا حبیب اللہ. موری تے چائے آمی آقا شبوج گمبو جیر نیچے. موری تے چائے آمی آقا شبوج گمبو جیر نیچے. شدیشے جو دی جائے مورے کی حابے یا رسول اللہ. قلت حیلتی انت وسیلتی ادرکنی یا
رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ گناہوں کی نہیں جاتی ہے عادت یا رسول اللہ تمہیں اب کچھ کرو ماہِ رسالت یا رسول اللہ بلا لو ہم غریبوں کو بلا لو یا رسول اللہ آقا یا حبیب اللہ قلت حیرتی انت وسیلت ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ تمہارا بیت کو سوما میں اوپو جک تو جہنم میں تمہارا بیت کو سوما میں اوپو جک تو جہنم میں بچاتے پار بے تمہاری شفاعت یا رسول اللہ قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ پیشے جاچے دنیا دھا لو باشای آترے رے مون پیشے جاچے دنیا دھا لو باشای آترے رے مون کرو عطار ہوتے دورے آپ دیا رسول اللہ قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ
مرحبا. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ والصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. پری اسلامی بھائی اور مدنی چینل درشک بند آپ دیکھیں انوشٹھان سکال کٹک مدنی چینل ساتھ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন. আসুন শুরুতে আমরা একটি দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি. প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। আসুন আমরা একবার মোহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সাথে মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে মাসউদ আত-তারি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, মাশাআল্লাহ। এবং নাথ খা ইসলামী ভাই আমাদের রমজান ভাই উপস্থিত রয়েছেন, ওনাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা ওনার সন্তুষ্টি নেকির মধ্যে লুকিয়ে রেখেছেন এবং ওনার নারাজগি অর্থাৎ অসন্তুষ্টি গুনাহের মধ্যে লুকিয়ে রেখেছেন। তো এখন আমাদের চিন্তা করা চাই বান্দা হিসেবে, যে আমি গুনাহ করছি বা নেকি করছি, যেটাই করি না কেন, আল্লাহ তাআলা যাতে আমার নেকি অনেকগুলো, আমার হয়তোবা নেকি হয়তোবা পাহাড় সম পরিমাণে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার একটা গুনাহ ওনার নারাজগির কারণ হয়ে যেতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা, নেকি করলেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছে কিনা। আজকে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা এটা সচরাচর এখন মুসলমানের মধ্যে পাওয়া যায়, আমরা যারা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমরা যারা এমপ্লয়ি স্টাফ রয়েছি, যে যে সেক্টরে কাজ করি না কেন, আজকের আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব ওই পয়েন্টটা সচরাচর দেখতে পাওয়া যায়। জি হ্যাঁ, আমি আলোচনা করতে যাচ্ছি মুসলমানের দোষকে গোপন রাখা। অর্থাৎ আমাদের সমাজে যেটা পাওয়া যায় বা আমাদের চারপাশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মুসলমানের দোষকে আমরা প্রকাশ করে ফেলি, কিন্তু আজকে আমরা শুনবো মুসলমানের দোষ গোপন রাখার ব্যাপারে ফজিলত কি এসেছে কিতাবের মধ্যে। জি মাসুদ ভাই, মুসলমানদের দোষ গোপন রাখা,
মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আমরা বসেছি। মাদিনা চ্যানেল বাংলাকে এর জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আসলে মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়, আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে একে অপরের দোষকে গোপন রাখবে, অর্থাৎ তার হাত থেকে, তার জিহ্বা অনিষ্টতা থেকে অপর মুসলমান ভাই যাতে নিরাপদ থাকে। এখন আমরা যদি মুসলমান ভাইয়ের দোষকে চারিদিকে ছড়িয়ে দেয়, ফাঁস করে দেয়, তো আমি আর মুসলমান ভাইয়ের কি হক আদায় করলাম? আজকে তো আপনি মসজিদ বলেন আর বাজার বলেন, স্কুল বলেন বা মাদ্রাসা বলেন, প্রত্যেক জায়গায় একে অপরের দোষকে ফাঁস করার ক্ষেত্রে মানে প্রতিযোগিতা আমরা নেমে
গেছি।
তো আসলে যদি এর আজাব আর গোপন করার কি ফজিলত রয়েছে এটা যদি আমরা জানতাম বা আমাদের সন্তানদেরকে আমরা যদি শিক্ষা দিতাম, তাহলে আমরা কখনো, মুসলমান তো অনেক উপরের কথা, কোনো বিধর্মীর আমরা দোষ তালাশ করতাম না, এটা আমরা
বেশক
সবার সামনে ফাঁস করতাম না। তাই কোরআনে পাকের দিকে যদি আমরা যাই, আল্লাহ তাআলা কোরআনে পাকের 26 পারার সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুই তিনটা মানুষের দোষের কথা আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন। মুমিনদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বা'দাজ-জন্নি ইসমান। প্রথমত হচ্ছে, হে ইমানদারগণ, আমি আয়াতে পাকের কিছুটা সারমর্ম আপনাদের সামনে তুলে ধরছি, যে হে ইমানদারগণ, তোমরা অধিক হারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা কতক ধারণা গুনাহ রয়েছে। যে আমরা প্রত্যেক কিছুতে ধারণা আমাদের বিবেককে চালাই, এটা কেন করেছে, এরকম কেন চলছে, এ আমাকে এরকম বললো কেন, প্রত্যেক কিছুতে আমাদের ধারণার যেটা একটা রয়েছে মাত্রা, এটাকে আমরা সামনে দেখে বাড়াতে থাকি। আর কোরআনে পাকে বলা হচ্ছে, অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা কতক ধারণা এমন রয়েছে যা গুনাহ, গুনাহ থেকে তো বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর যেটার কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সেটা হচ্ছে, ওয়ালা তাজাসসু, তোমরা আয়েব পরস্পর একে অপরের আয়েব তালাশ করো না, অর্থাৎ দোষ তালাশ করো না। এরপর আল্লাহ তাআলা গীবতের কথা বলছেন, যে তোমাকে গীবত করো না। এই আয়াতে পাক একটা আয়াতের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মুসলমানদেরকে তিনটা গুনাহ থেকে বিরত থাকার জন্য বলা হয় বলেছেন। তিনটাই কিন্তু মারাত্মক একটা গুনাহ, আর একটার পিছনে যদি আমরা লেগে যাই না, আস্তে আস্তে সবগুলো করাটা আমাদের জন্য আসান হয়ে যাবে। প্রথমত অধিক ধারণা, ধারণা থেকে সব কিছুর জন্ম নেয়
বেশক।
তো এখন আমরা যদি অধিক ধারণা করা থেকে যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ গুনাহের রাস্তা ওখানে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আসছে একে অপরের দোষ তালাশ করা। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তির, কোনো মুমিন বান্দার দোষকে গোপন রাখবে, গোপন করবে, দোষ আমি দেখে নিয়েছি, দোষকে গোপন করবে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলোকে গোপন রাখবে। কেয়ামতের ভয়াবহ অবস্থা, ওই দিনে আল্লাহ তাআলা আমাদের দোষগুলো গোপন রাখবেন। লিয়াকত ভাই, আমরা চাই, আমি কতটুকু ভালো আমি জানি, প্রত্যেকে জানে প্রত্যেকের দোষ কতটুক, আর সে ব্যক্তিগতভাবে ভালো কতটুক। এমন আমাদের কিছু দোষ রয়েছে যেগুলো যদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে হয়তো সমাজ আমাদেরকে ধিক্কার নিন্দা জানাবে, মা বাবা হয়তো আমাদেরকে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা করবেন। তো হয়তো এমন এমন অপরাধ মানুষ করে বসেছে, পথ চলার তার সাহস হবে না, যদি পথ চলে তো মানুষ তাকে ঢিল ছুড়বে। তো এই দোষগুলো আমরা চাই না যে আমাদের দোষগুলো ছড়িয়ে পড়ুক বা মানুষের কাছে ফাঁস পেয়ে যাক, আমরা আপ্রাণ চেষ্টা করি আমাদের দোষটাকে গোপন রাখার জন্য। আচ্ছা, এটার জন্যে লিয়াকত ভাই, বর্তমান সমাজের মধ্যে যেটা চলছে, আমার একটা অপরাধ কেউ দেখে ফেলেছে, এটা যে দেখেছে মানে জ্ঞান না থাকার কারণে তারা এমন করে থাকে, হয়তো তার চোখটা উপরে ফেলে, যে দেখেছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সে দ্বিধাবোধ করে না, কারণ সে চায় তার দোষটা গোপন থাকুক, হয়তো সম্মানের কারণে অথবা দুনিয়ার শাস্তির কারণে।
আপনি বলতেছেন যে দুইটা বিষয়ে হয়তো বা মানুষ ওই অপর ব্যক্তি যে গোপন গুলা দেখে ফেলে, গোপন বিষয়গুলো দেখে ফেলে, আমার আমি ওকে হয়তো বা দুইটা বিষয়ে আমি ওকে কতল করতেও দ্বিধাবোধ করি না, সেটা হচ্ছে দুনিয়ার সম্মান, আরেকটা হচ্ছে সে যেটা আমার মানে দুনিয়া বিবাহ শাস্তি।
জি জি,
কিন্তু দেখুন সে দুনিয়ার মানুষকে ভয় করছে, কিন্তু সে রব তাআলা মালিককে ভয় করছে না।
আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাব আসলে, আমি কিভাবে আসছি দুনিয়াতে এবং আমাকে কিভাবে চলতে হবে, এবং আখেরাত যে একটা জিনিস আছে সেটা আমরা পরিবার মধ্যে চর্চা করছি না। পরিবার মধ্যে আমরা তো আমাদের দুনিয়াতে কিভাবে সে নিজেকে বিল্ড আপ করবে, প্লাস একটা হ্যাঁ মানে যারা স্বনামধন্য মানুষ তাদের মাঝে সে কিভাবে বড় হিসেবে নিজেকে উপস্থাপন করবে, এটা তো আমরা তাকে শিক্ষা দেই যে এভাবে চলো তো তুমি এরকম হতে পারবে। কিন্তু তাকে নেককার আল্লাহর ওলিদের আম্বিয়াগণ আলী সালাতুসালামদের জীবনী শোনায় না যে এরকম চলো তো আল্লাহ ওয়ালা হতে পারবে, তো দুনিয়াতেও তোমার সুন্দর একটা জীবনের ব্যবস্থা হয়ে যাবে, আখেরাতের জীবনও সুন্দর হবে। এই চর্চাটা আসলে আমাদের ঘরের মধ্যে আমরা করি না। সকালে তো বাচ্চাকে আমরা যদি স্কুলে না যাই বা টিউশনিতে অর্থাৎ পড়তে না যাই, প্রাইভেট পড়তে না যাই, তখন তাকে আমরা অনেক মারধর করি বা বকাঝকা করি, কিন্তু সকালে যে বাচ্চা নামাজ কাজা করছে বা সকালে যে তার জীবনটা তিলাওয়াতে কোরআনের মাধ্যমে শুরু হয় নাই দৈনন্দিন জীবনটা, এটার দিকে আমাদের লক্ষ্য নেই। তো বাচ্চা কিভাবে কল্যাণ তালাশ করবে, কল্যাণ কিভাবে পাবে?
মাশাআল্লাহ। এছাড়া দর্শকবৃন্দ, কল এসেছে, আমরা তো অনুষ্ঠানে কল সামিল করবো। জি,
আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য
মাশাআল্লাহ। নিগ্রাম সাহেব, ইমরান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক, আল্লাহ পাক আপনার বরকত আমাদেরকে হাসিল করতে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। জোরে দোয়া করতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। তো বিষয়টি হচ্ছে মুসলমানের দোষ গোপন রাখা। মুসলমানের দোষ আমরা যখন আমাদের চোখে পড়ে যাই, আরেকটা কাজ করে সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি কিভাবে অন্যকে এটা বলে দিই, আমার মনের মধ্যে কাজ করে কিভাবে আমি তার সম্মান হানি করব।
জি জি,
আপনি তো বলেছেন না, আমি আমার দোষ কেউ দেখে ফেললে হয়তো আমার রিয়েকশন ওর প্রতি একটা হয়ে যায়, আবার আমার দোষ যে দেখছে অনেকের অন্তরে এটা কাজ করে কিভাবে এটা তাড়াতাড়ি প্রকাশ করে দেয়া যায়। কিন্তু আপনি বলেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবে। তো এখানে দুনিয়ার মানুষের সামনে দোষ প্রকাশ করলেও হয়তো বা আমি যদি আমার সাফাই গাই বা আমি যদি বলি যে আমার অমুক কারণে, আমার এই কারণে, সেই কারণে কি আমার দোষটা হয়ে গিয়েছে বা আমি শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি, কিন্তু ওই ব্যক্তিটার কি হবে যে ব্যক্তি আমার দোষকে ফাঁস করে দিয়েছিল? তার তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মাখলুকাতের সামনে দোষকে প্রকাশ করে দিবে, তখন ওই অবস্থা কেমন হবে?
আল্লাহ তাআলা যে বড় দোষ গোপনকারী আর কেউ নাই, খালিক হিসাবে আল্লাহ তাআলা সবকিছুতে সেরা, আল্লাহ তাআলা তো তুলনায় হয় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি এতই দয়ালু যে আল্লাহ তাআলা চায় বান্দার দোষকে গোপন করতে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি মানুষের দোষ তালাশের মধ্যে লেগে যায় তো আল্লাহ তাআলা তার দোষকে, তার আয়বকে, ত্রুটিকে আল্লাহ তাআলা ফাঁস করে দেন। আচ্ছা, আল্লাহ তাআলা যে যার দোষকে ফাঁস করে দেন তো তার সম্মান ঘরের মধ্যেও বাকি থাকে না, অর্থাৎ ঘরের মধ্যে আল্লাহ তাআলা তার দোষকে ফাঁস করে দেন, তাদের কাছে সে পরিচিত হয়ে যায়, তার মুখোশটা উন্মোচন হয়ে যায়। একজন মুসলমান হয়ে আমরা অপর মুসলমান ভাইয়ের যদি কোনো দোষ দেখে ফেলি, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে তার দোষটাকে গোপন করা। আচ্ছা, এটা যদি ব্যক্তিগত গুনাহ হয়, ব্যক্তিগত আয়ব দোষ ত্রুটি হয়, কিছু আছে সামাজিক বন্ধনে, অর্থাৎ এর দোষটাকে যদি আমি ফাঁস না করি তাহলে সমাজের মধ্যে অনেক বড় একটা ক্ষতি হতে পারে, এই দিকে একটু পরে আসছি। আপনি যেটা বলছেন যে আমি একজন মুসলমান ভাইয়ের দোষ দেখে ফেলেছি, আচ্ছা একটা দোষ দেখে ফেলেছি, সে আমার পরিচিত অথবা পরিচিতর মধ্যে সে আমার শত্রু, তখন আমি খুব দ্রুত ভাবে এগোই যাতে তার দোষটা আমি প্রথম ভাইরাল করতে পারি, কারণ তার সম্মান হানি হোক, সে আমার ব্যবসায়ী ভাই হোক,
সেটা বেশি আমি চাই।
হ্যাঁ, আমি চাই যাতে তার ব্যবসায় ধস নামুক, আমার ক্লাসমেট হোক, তাহলে তার দোষটা আমি তাড়াতাড়ি ভাইরাল করার চেষ্টা করি যাতে সবাই আমাকে সম্মান করে, আমি যাতে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে পারি আর সে আস্তে আস্তে তার সম্মানটা ক্লাসের মধ্যে কম হতে পারে, এভাবে প্রত্যেক জায়গায় আমি এটা চেষ্টা করি। আচ্ছা, যদি সে আমার কোনো পরিচিত না, অপরিচিত, আমি দেখে ফেলেছি একজন মানুষ এরকম করছে, তখন আমরা বন্ধুদের আড্ডায় বসে এরকম বলি, দেখ অমুক জায়গায় গিয়েছিলাম, একজন মানুষ এরকম অপরাধ করছে, একজন বান্দা হয় কি এরকম করতে পারে, তার দোষটা চর্চা করছি। এখানে এখানে উদ্দেশ্য হচ্ছে একটা বাস মজা নেয়া এবং একটা দোষের কথা বলা, মানুষকে ইসলাহ করা, এটা উদ্দেশ্য না। ইসলাহ করার উদ্দেশ্য থাকলে, মানুষের সংশোধন যদি আমার উদ্দেশ্য থাকতো, তাহলে বলতাম এরকম গুনাহ দুনিয়ার মধ্যে হচ্ছে, আমাদের উচিত এরকম গুনাহ থেকে বেঁচে থাকা,
নাম উল্লেখ না করা।
দেখেন, এটার একটা পরিণতি এটাও যে কেউ যদি কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে, তার দোষটাকে জাহির করে দেয়, প্রকাশ করে দেয়, তাহলে সে মৃত্যুর আগে আগে ওই গুনাহটা করে বসবে।
আল্লাহ আল্লাহ,
মানে ওই গুনাহটা করে সে দুনিয়া থেকে, ওই দোষে সে দোষী সাব্যস্ত হয়ে দুনিয়া থেকে সে মৃত্যুবরণ করবে। আজকে আমরা খুব মজা নেই, সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমানে আছি, যে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা এরকম নিত্য নতুন তাজা খবর, কারো মেয়ের ইজ্জত হানি হয়েছে, তো কারো ছেলের এরকম হয়েছে, কারো বাবা এই দোষ করেছে, বা কারো প্রতিবেশী এরকম করেছে, এগুলো আমরা দেখতে পড়তে ছিছি করি, মানে তো পড়ি আর মজা নেই, মুখে আবার ছিছিও করছি। মুসলমানদের উচিত যে কোনো মানুষের দোষকে ফাঁস না করা।
জি, আপনি যেহেতু ফেসবুকের কথা তুলেছেন,
জি,
সেখানে আরেকটি কথা বলতে চাই যে আমি ধর আমি কারো মুসলমানের আমি দোষ গোপন করে দিয়েছি, আমারটা ভাইরাল হতে 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 এমনও দেখা যায় অনেকের কোনো গোপন জিনিস ভাইরাল হতে হতে লক্ষাধিক, এখন যেহেতু পুরো দুনিয়ার মধ্যে এই সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে, লক্ষাধিক আরো কোটি কোটি মানুষ এটা ইউজাররা দেখে ফেলছে। আচ্ছা, ও যে মারা যাবে, যে এই কাজটা করে মারা যাবে, প্রকাশ করে মারা যাবে, যার কারণে এত লক্ষাধিক মানুষের কাছে, যেটা লক্ষাধিক মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা গোপন রেখেছিল, ওই একজনের কারণে যেখানে লক্ষাধিক মানুষ জেনে যাবে, ওই একজন ব্যক্তির কি হবে,
সে এই চর্চাটা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, সে সবার সম সংখ্যক গুণা তার নামায় আমল মধ্যে লেখা হবে,
অর্থাৎ সে মারা যাবে কিন্তু
ওই গুনাহের শাস্তি পেতে থাকবে। মানুষের ভালো কাজ যদি দুনিয়াতে রেখে যায়, ভালো কাজের চর্চা, তো সে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব ভোগ করতে থাকবে, কিয়ামত দিন এটার পরিপূর্ণ জাযা আল্লাহ তাআলা হাশরের ময়দানে দান করবেন। আর যদি কোনো গুনাহের সে ইজাদ করে, অর্থাৎ সূচনা করে যায়, ওই গুনাহ চলতে থাকে, তো এটার শাস্তি সে কবরের মধ্যে ভোগ করবে, কিয়ামতের মধ্যে, এবং পরবর্তী আল্লাহ তাআলা যদি মাফ না করেন তো জাহান্নামের মধ্যে তাকে যেতে হবে। তাই ভালো থেকে ভালো কাজ দুনিয়াতে রেখে যাওয়া দরকার, খারাপ কাজ যদি হয়ে যায় তো আমার মুসলমান ভাইয়ের, ইসলামী ভাইয়ের খেদমত আরজ হচ্ছে, প্রথমত তওবা করতে হবে যে আল্লাহ আমি কাজটা করেছি তো ভুল করেছি, আমি তওবা করছি আর কখনো করব না, পাক্কা ওয়াদা করতে হবে। দ্বিতীয়ত, এই গুনাহের কাজটা যেভাবে সে ভাইরাল করেছে সেভাবে তার তওবার কথাটাও ভাইরাল করতে হবে, যে হ্যাঁ জি, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেভাবে হোক বলে দেয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমি ওই কাজটা ভুল করেছি, ওটা থেকে আমি তওবা করেছি, আপনারা প্লিজ মেহরবানি করে আমার ওই ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন।
আচ্ছা, এর আগে জরুরি যে যে ব্যক্তির করেছে ওর কাছে,
এটা তো নিজের গুনাহের কথা আমি বলছিলাম, যদি কোনো ব্যক্তির দোষকে সে চর্চা করে থাকে, ভাইরাল করে থাকে, তার কাছ থেকে মাফ চাইতে হবে। তার কারণে। আচ্ছা, যেই ব্যক্তির আমি দোষ চর্চা করেছি সে তো দুনিয়াতে নাই, সে মারা গিয়েছে, কিন্তু তার সন্তানরাও কিন্তু আজ পর্যন্ত ওইটার দুঃখ বেদনায় রয়েছে, প্লাস তারা সমাজের কাছে আজকে ছোট অপমানিত হচ্ছে, তো তাদের কাছেও মাফ চাইতে হবে, যেহেতু তারাও সমাজের কাছে আমার কারণে ছোট হয়েছে। তো এই দিকগুলা আমরা আসলে লক্ষ্য করি না। মুসলমানের দোষকে তো এমনভাবে গোপন করা যায়। আমাদের বুজুর রহমতুল্লাহ তাআলার চরিত্র এমন ছিল যে তিনি দেখছেন চুরি করছে, একটা মানুষ চুরি করছে, তখন যে বললেন তুমি চুরি কেন করছো, তখন সে আমি কই চুরি করছি, আমি চুরি করছি না। তখন ওই অপর ভাই, চোর ভাই যখন বললো যে আমি চুরি করছি না, তখন ওই ভাইয়ের কথাটাকে তিনি বিশ্বাস করলেন, মেনে নিলেন যে আমার ভাই চুরি করেও যখন বলছে যে আমি চুরি করছি না, তখন আমার কিসে পেয়েছে যে আমি তার দোষটাকে তার সামনে প্রকাশ করবো এবং বাইরে মানুষের কাছে প্রকাশ করবো। তখন বললেন না, তুমি ঠিক হয়ে তুমি চুরি করছো না, আমার চোখ আমাকে ধোকা দিয়েছে। নিজের চোখকে নিজে দোষারোপ করলেন, নিজেকে নিজে দোষারোপ করলেন, ওই মুসলমান ভাইকে দোষারোপ করলেন। আমাদের চরিত্র তো এমন হওয়া চাই। আমাদের বুজুর্গান দিন কেমন চরিত্র, কেমন দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসলে আমরা দিনের চর্চা তো করি না, শুধু আলখাল্লা পরে আছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, বা আমি নিজেকে সাধু হিসেবে উপস্থাপন করার জন্য যা কিছু বাহানা করার তা করছি, তো আসলে খোলসটাই আছে, ভিতরটা অন্তঃসার শূন্য।
এখানে একটা পয়েন্ট, একটা হচ্ছে যে কোন মুসলমানের দোষ আমি দেখেছি, আবার সে অন্তর অন্তর হয়তো আল্লাহ তাআলার অন্তর তওবা করে
ফেলেছে,
তাহলে তাকে আবার যাতে সে গুনাহটা না করে আমি তাকে গিয়ে বুঝানো, সংশোধন নিতে বুঝানো উচিত আমার। আচ্ছা, কেউ যদি কোনো গোপনে অপকর্ম করে অন্যকে ক্ষতি পৌঁছানোর জন্য, তাহলে কিন্তু এটা আমি প্রকাশ করতে পারবো, কেন ওর অপকর্ম থেকে যাতে অন্য কোনো মুসলমান ও গোপনে এমন কোনো করছে, সাজিশ করছে যেটা অন্য মুসলমানকে ক্ষতি পৌঁছাবে, ওই জিনিসটা আমি কি এলানি বলতে পারবো কিনা, যাতে আমি অন্য মুসলমানকে বাঁচাতে পারি।
আমি কনফার্ম হতে হবে যে তার এই গুনাহের দ্বারা, এই দোষের দ্বারা সমাজ কষ্টে পড়ে যাবে, অন্য 10 জন 100 জন মানুষ কষ্টে পড়ে যাবে, তখন অবশ্যই আমাকে সেটা জানাতে হবে। প্রথমত আমি চেষ্টা করব ওই মুসলমান ভাই দ্বারা সেটার ক্ষতিপূরণ করানোর জন্য। যেমন যে সেই গুনাহটা করেছে তাকে বলবো, ভাই তুমি এই গুনাহ থেকে তওবা করো, প্লাস তোমার মাধ্যমে এটা হয়েছে, তো তুমি সমাজের মধ্যে এটার মানে এটা যেন বিস্তার না করে সেক্ষেত্রে তুমি একটা পদক্ষেপ নাও। তো সে নিচ্ছে না, তো তখন আমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের বুজুর্গানের দিন তো এমন ছিলেন যে এক বুজুর্গ হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে আমি এক রাতে মদিনায় মুনাব্বারায় হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে চলছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলার স্বভাব ছিল খিদমতে খলক, সৃষ্টি জগতের খিদমত করতেন। রাতে তিনি ঘুরতেন, দুঃখ দরিদ্র মানুষের, দুঃখী দরিদ্র মানুষের অবস্থা দেখতেন এবং তাদেরকে যথোপযুক্ত সহযোগিতা করতেন, প্লাস যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, সমাজের বিরুদ্ধে কাজ করছে, ওই চক্রদেরকেও তিনি তালাশ করতেন রাতে। তো হঠাৎ রাতে তিনি দেখলেন এক জায়গায় দিয়া জ্বলছে, আলো জ্বলছে, তো ওই আলোকে টার্গেট করে তিনি সামনে আগালেন, গিয়ে দেখলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলছে কিন্তু শোরগোল হচ্ছে। তখন তিনি হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঘর কি কার, তুমি চেনো? তখন তিনি বললেন, না সূচক জবাব দিলেন। তখন বললেন, এটা হচ্ছে রবিয়া বিন উমাইয়া বিন খালফের, তো এরা এখানে শোরগোল করছে, মদ খাচ্ছে, গানের আসর জমিয়েছে, তো কি করা যায়? তখন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা যখন এদের দোষকে গোপন রেখেছেন, অর্থাৎ তারা চার দেয়ালের মধ্যে দোষটা করছে, তা জাহির হয় না এখনো, কারো চোখে পড়ে নাই, তো আমরা কেন এটা প্রকাশ করতে যাব? আমিরুল মুমিনকে বললেন, চলেন, আল্লাহ তাআলা যখন কোরআনের বাগের মধ্যে ওয়ালা তাজাসসু বলে দিয়েছেন, তোমরা একে অপরের দোষকে তালাশ করো না, তো আমরা কেন তালাশ করতে যাব? সে যদি বাইরে করতো, লোকসমাজের সামনে করতো, তাহলে একটা দেখা যেত, এই ব্যক্তিগতভাবে এটা করছে, তাকে আমরা পরবর্তীতে বোঝাতে পারি। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কেমন মানসিকতা, যে তিনি পুরা মুসলিম সমাজের, অর্থাৎ পুরা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি চাইলে অ্যাকশন নিতে পারতেন, অ্যাকশন নেন নাই।
সুবিধা দেখছেন অনুষ্ঠান, সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। বিষয় হচ্ছে মুসলমানের দোষ গোপন রাখা। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আবারও হুজুরের কাছে আসবো ওনার মাদানী ফুলের জন্য। একজন ইসলামী বোন মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে। উনি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, মদিনাওয়ালা এই নাটটি উনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা এখনই নাতে পাক শ্রবণ করব। কল এসেছে, কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি,
আমার নাম মোহাম্মদ আলী। তো আপনাদের অনুষ্ঠানে তো আমাদের কাছে খুব ভালো লাগে। এটা কি হলো যেন আপনাদের অনুষ্ঠানে বন্ধ না করেন?
আচ্ছা, অনুষ্ঠানগুলো ভালো লাগে, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। মাদানী চ্যানেল বেশি বেশি দেখতে থাকুন, নিজের পরিবারদেরকেও দাওয়াত দিন যাতে ওনারা মাদানী চ্যানেল দেখতে থাকে। জি, আরেকটি কল।
আমি রাজশাহী জেলার মতিহার থানার আন্ডার থেকে বলছি। আপনারা মাদানী চ্যানেলে আলোচনা করেন, আমি দেখি খুব ভালো লাগে।
আল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনার সকল নেক ও জায়েজকে আল্লাহ তাআলা কবুল করুক। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা আর পরিবার সদস্যদেরকেও এটা দেখার উৎসাহ প্রদান করুন। আসলে এখন আমরা রমজান ভাই থেকে একটি কালামে পাক শ্রবণ করব। জি, রমজান ভাই।
শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। ডেকে চো এই গুনাহগার কে মদিনাতে তুমি, ডেকে চো এই গুনাহগার কে মদিনাতে তুমি, করলে এহসানের পর করলে এহসানের পর এহসান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। তোমার প্রেমে করো আমায়াকা, তোমার প্রেমে ধন্যবাদ করো আমায়াকা। হয় যেন তামর সামান, হয় যেন তামর সামান, আকা মদিনাওয়ালা। শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা, করেছো এই গুনাহগার কে মেহমান মদিনাওয়ালা, করেছো এই পাপীকে মেহমান মদিনাওয়ালা। আহ যদি তোমার প্রেমে কে দে আ
যেন বের হয়ে যাই যেন এই প্রাণ মদিনাওয়ালা শুকরিয়া তোমাকে সুলতান মদিনাওয়ালা করেছো এই পপিকে মেহমান মদিনাওয়ালা হয় যদি আমি
প্রণিধান
মদিনা বালা শুকরিয়া তোমাকে সুলতান মদিনা বালা করেছো এই পাপীকে মেহমান মদিনা বালা করেছো এই পাপীকে মেহমান মদিনা বালা করেছো এই পাপীকে মেহমান মদিনা বালা
সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন সময় হয়েছে একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে শামিল করার, যে সেগমেন্টে আমরা আশিকানে রসুলের ঘটনা সম্পর্কে জানতে পারি। তো আসুন সেই সেগমেন্টটি আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আহার করালেন। হযরত সাইয়েদুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবাহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্দীপ্ত করেন। হযরত সাইয়েদুনা শেখ আবুল আব্বাস আহমদ বিন নাফিস তুনেসি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মদিনা শরীফে একদা আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় হুজুরা আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রজাই আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত, এমন সময় আমার তন্দ্রাভাব এসে গেল। সে সময় কেউ এসে আমাকে জাগ্রত করল আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। অতএব আমি তার সাথে তার ঘরে গেলাম এবং দাওয়াতদাতা আমাকে খেজুর, ঘি ও গমের রুটি দিয়ে বলল, পেট ভরে খান, কেননা আমাকে আমার সদ্রেয় নানাজান মক্কি মদনী আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার মেহমানদারি করার আদেশ দিয়েছেন। ভবিষ্যত কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবেন। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের বিনা হিসেবে কমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মারহাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ালেন, এটা কতই না সৌভাগ্যের বিষয়। আর ওই আশিকের রসুলও কেমন ছিলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম সত্যিকারের আশিকের রসুল হওয়ার তৌফিক দান করুক। আমরা কথা বলছিলাম মুসলমানদের দোষকে গোপন রাখার ব্যাপারে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, এক মুসলমান অপর মুসলমানের ভাই না তার উপর জুলুম করতে পারবে, না তার সাথে বন্ধুত্ব বা সাহায্য করা ছাড়তে পারবে, আর যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দিবেন, আর যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের কষ্ট দূর করে দিবেন। এবং বলা হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন রাখবে। তো আমরা মুসলমান হয়ে মুসলমানের দোষ ত্রুটিকে আমরা প্রকাশ করছি। আচ্ছা মাসুদ ভাই, আমরা কি এটা পারি না যে মানুষের দোষকে গোপন রেখে আমরা ভরা মজলিসে ওই মুসলমানের, যে মুসলমানের দোষ আমার সামনে জাহির আমি দেখে ফেলেছিলাম, ওই মুসলমানকে আমি সবার সামনে সম্মানিত করি, কতই না ফজিলতের বিষয় হবে। তার দিলও হয়তো বা কি নেকির দিকে ঝুঁকে যাবে বা আমার সম্পর্কে একটা ভালো ধারণা তার জন্মাবে, কিন্তু আমি যদি কোনো মুসলমানের দোষকে অ্যাপকে প্রকাশ করে দিই তাহলে ও লাঞ্ছিত হবে ঠিক, কিন্তু ওর অন্তরের মধ্যে আমি কখনো আর জায়গা করে নিতে পারবো না। কিন্তু বলা হচ্ছে মুসলমানের অন্তরে জায়গা করে নেওয়া এটা কতই না সৌভাগ্যের বিষয়।
যেটা তো আমার লাভ সেটাই না আমি করবো, আমি তাকে ঘৃণিত করে তাকে তুচ্ছ করে আমার তো কোনো বেনিফিট পাচ্ছি না। আর মানুষরা একদিন ছিচি করবে যে মানুষটা আসলেই বাজে, সে ভরা মজলিসে অপরকে কি করেছে, তুচ্ছ জ্ঞান করেছে।
আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত যে মাসুদ ভাই, তাহলে লিয়াকত ভাই মাসুদ ভাইয়ের দোষকে প্রকাশ করে দিল, তাহলে যার সামনে প্রকাশ করতেছে ওরও চিন্তা করা চাই যে ব্যক্তি আজকে অন্য মুসলমানের দোষ আমার সামনে প্রকাশ করছে সে আমার দোষ প্রকাশ করবে না, এটার কি গ্যারান্টি?
জি জি অবশ্যই প্রকাশ, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ হয়ে যাবে।
আল্লাহ
তো আল্লাহ তাআলা আসানি দান করুন।
তিনি যেটা বলেছিলেন এর আগেই কিছুক্ষণ আগে যে মুসলমানের আমরা দোষকে আমরা তাড়াতাড়ি চাই কে ভাইরাল করতে পারে। একটা কথা হচ্ছে যে আমরা কোনো প্রশাসনের লোক না যে তদারকি করবো ওই মুসলমানের দোষ ত্রুটিগুলো বের করবো, কিন্তু এমনও দেখা যায় প্রকাশ্যে কেউ গুনাহ করছে, প্রকাশ্যে কেউ কারো কতল করছে, আমরা অন্য মুসলমানরা সেটা ভিডিও বানাতে ব্যস্ত হয়ে যাই। আচ্ছা, এই ভিডিওটা বানিয়ে সাথে সাথে কিভাবে ফেসবুকে আপলোড করা যায় সেটার কাজেও ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, অনেকে থাকে যেহেতু অনেকের শুধু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যানেল থাকে না, ফেসবুকে আইডি থাকে, গ্রুপ থাকে, এরপর ইউটিউবে চ্যানেল থাকে, এই চ্যানেল গুলোকে ওরা আপনার কি বলে এটাকে আপডেট করার জন্য এটাকে আর
খোরাক তো দিতে হবে।
হ্যাঁ, এই চ্যানেলটাকে কিভাবে আপডেট করা যায়, এই চ্যানেলটাকে কিভাবে মানুষকে আনন্দ দিয়ে মানুষের দোষকে জাহির করে কিভাবে এই চ্যানেলটাকে আরো উন্নত করা যায়, সেই কাজের জন্য তারা এই দুনিয়াবি স্বার্থ এটার জন্য মুসলমানের দোষটুকুকে ভিডিও বানিয়ে যথারীতি তারা ওখানে আপলোড করেছে।
যাদের ব্যাপারে আমরা আজকে দিচ্ছি, যদি সেটা আমার মায়ের ব্যাপারে হতো, সেটা আমার মেয়ের ব্যাপারে হতো, আমার বোনের ব্যাপারে হতো, বা আমার ভাইয়ের ব্যাপারে হতো, তখন কি আমি আমার চ্যানেলটা ওই দিনের জন্য চালাতাম? আমি তো বন্ধই করে রাখতাম। তো দেখেন, আমি আজকে অপরজনের ভিডিওটা ভাইরাল করে আমি মজা নিচ্ছি, তো যার ভাই যার ছেলে তার তো কষ্ট লাগছে না, আর মজলুমের কষ্টটা দোয়াটা বদোয়াটা আল্লাহ তাআলা দাওয়া তাড়াতাড়ি কবুল হয় এর বিপক্ষে। তো আল্লাহ তাআলার আখেরাতের হিসাবটা আমাদের একটু নজর রাখা যায়। আজকে আমি ভাইরাল করে দিলাম, এটা তো আসান ব্যাপার। হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন। উনি শুধু মায়ের একটা কথায় সাড়া দেন নাই, এই জন্য ওনাকে একটা খেসারত দিতে হয়েছিল। এখন আমাদের বর্তমানের সোশ্যাল মিডিয়া পেলে তো এটা খুব সুন্দর করে ভাইরাল করতো, এত বড় বুজুর্গ এই কাজ করে বেরিয়েছেন, হাই হাই এনাকে তো কতল করে দেওয়া দরকার, এই করে দেওয়া দরকার, সেই করে দেওয়া দরকার। শুধু উনি নামাজ পড়ছিলেন, ওনার মা ডাকলেন আর উনি নামাজে সাড়া দিতে পারলেন, কারণ নামাজের কারণে কিভাবে সাড়া দিবেন? উনি ইস্তিহাদ করেছেন যে আমি কি এখন নামাজে থাকবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এখন মায়ের মন, মা বললো তুমি আমার ডাকে কেন সাড়া দাও নাই, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা কোনো বেশ্যা নারীর চেহারা না দেখায়, এরকম একটা বদদোয়া করে দিলেন। মা তো মা, মার জোবান এমন যে আল্লাহ তাআলা আরশের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। এই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা নাই গেলেন হজ করার জন্য, বের হলেন, তখন অবস্থা খারাপ হয়ে গেল আর কি। একজন মহিলা যে অনেকদিন ধরে একটা কুচক্র তার বিরুদ্ধে কাজ করছিল, যে মানে তাকে একটা গুনাহের কাজে ফাঁসানোর জন্য ফাঁসাতে পারলো না, শেষ পর্যন্ত মহিলা অপকর্মে লিপ্ত হলো, শেষ পর্যন্ত ওই বাচ্চার বাবা হিসেবে জুরাইস রাদিয়াল্লাহু তাআলাকে ইঙ্গিত করলেন যে আমার এই গর্ভে যেটা সন্তান রয়েছে সেটা অবৈধ বাচ্চা ঠিক, কিন্তু জুরাইজের সন্তান। মানুষ এটা শুনে তো ওনাকে মার ধর যা করার তা করলো, ওনার ইবাদতখানা পুরো ভেঙে দিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় ওনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করলেন। উনি মারধর খাওয়ার পর তারপর ওই বাচ্চাকে ইঙ্গিত করে বললেন, হে পেটের সন্তান তুমি বলো, সন্তান তুমি বলো তোমার বাবাকে, তোমার বাবা। তখন বললেন আমার বাবা আপনি না, আমার বাবা হচ্ছে অমুক রাখাল।
জি,
রাখাল। তখন মানুষের ভুল ভেঙে গেল, তখন মানুষ চাচ্ছে এখন তার ওই হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলার ঘরটা অর্থাৎ ইবাদতখানাটা কি স্বর্ণ দিয়ে বেঁধে দিবে না রূপা দিয়ে না মনে মানিক্য দিয়ে বেঁধে দিবে, না যেভাবে ছিল সেভাবে বেঁধে দাও, এখন আর দরকার নেই। তো এই যে এরকম কিছু জিনিস আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে দেখি, হয়তো পেপারের মধ্যে পড়েছি, এক কোণা পড়েছি, তো দশ কোণা আমি বাড়িয়ে এটাকে উপস্থাপন করছি, হ্যাঁ, এবং ছি ছি ধিক্কার জানাচ্ছি। তো আমি আজকে করে তো পার পেয়ে যাচ্ছি উপস্থিত, কিন্তু পরক্ষণে আমার দ্বারা যদি এরকম কোনো বা এর চেয়ে কোনো বেশি বড় অপরাধ হয়ে যায় তখন আমি চেহারা কোথায় লুকাবো?
এটাও হতে পারে, আপনি যেটা বলেছেন যে ওইটা তো লোকে ভুল বশত ওনাকে প্রথমে যা করার উত্তম মাধ্যম করে ফেলেছেন, এরপর পরে বুঝতে পেরেছেন। ঠিক সেম ভাবে আমারও হয়তো বা অনেক সময় তো দেখার ভুল হতে পারে, বা আমারও ব্যাপারটা বুঝার ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে উপস্থাপন করছি লোক কিভাবে নিচ্ছে এটাকে, তো আমি যদি দেখে আমি নিজে এটাকে গোপন রেখে ফেলি তাহলে আমারও ফায়দা, ওই মুসলমানেরও ফায়দা। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, একটি কল এসেছে, আমাদের অনুষ্ঠানে কলগুলো সামিল করবো। জি,
আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ কবির হোসেন আফতারি। আমি ওই একটা গল্প শোনার জন্য, নাথ নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে নাথ।
আল্লাহ পাক আছে নাকি, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। একটি কল
আত্মীয় সামনগর থেকে, আমি বলছি তার নাচ শুনতে চাই।
আচ্ছা, নাতে পাক ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষে করে আবারও ইনশাআল্লাহ নাতে রসুল বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো। জি মাসুদ ভাই, এই যে দোষ গোপন রাখা, আমাদের এটা অভ্যাসের মধ্যে আসা চাই যে আমরা দোষকে গোপন রেখে ওনার প্রশংসাটা করি।
আমি আসলে প্রথমে নিজের দোষগুলো যে সকালে উঠে যদি চর্চা করি না, নিজে নিজে সকালে উঠে ফজরের নামাজ পড়ে আমি প্রথমে মনে করে আমি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছি, এখন আমার হিসাব নিকাশ একটু পরে শুরু হবে, আমি একটু চিন্তা করি আমার এই জীবনে আমি কি কি দোষ করেছি যেগুলো মানুষের কাছে দোষণীয়, তো আল্লাহ তাআলা দরবারে অবশ্যই এগুলো দোষণীয় হবে, মানুষ যেগুলোতে ছিচি করে এরকম কি কি কাজ আমি করেছি, আমার গোপন আমি দরজা বন্ধ করে অন্ধকারে আমি কি কি কাজ করেছি যেগুলা আমি জানি আর যে স্থানে করেছি সে স্থান জানে, অথবা আমি জানি বা যার সাথে করেছি সে জানে। আল্লাহর দরবারে যদি আমি নিজেকে কেয়ামতের ময়দানে উপস্থিত আছি এরকম যদি আমি মনে করি, তো পুরো দিনের গৌরফিকির যেটা আমরা দাওয়াত ইসলামী পরিভাষায় বলি চিন্তা ভাবনা আমি যদি একটু প্রতিদিন করি যে এই গুণা আমার দ্বারা হয়ে গেছে, তো আমি কিভাবে আরেকজনের দোষ চর্চা করতে পারি, আরেকজনের দোষ দেখে কিভাবে আমি এটা ভাইরাল করতে পারি, কিভাবে মজা নিতে পারি। কিয়ামতের দিন আমি কথা বলতে পারবো না লিয়াকত ভাই, আমার জোবানের মধ্যে বেরি থাকবে, শিকল দ্বারা বন্দি থাকবে আমার জিব্বা, আর আমার হাত কথা বলবে, পা কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার হুকুমে কথা বলবে, তারাই বলবে আমি কিটা কোনটা করেছিলাম কোনটা না করেছিলাম। তাই নিজেকে একটু চিন্তা করা দরকার, আমি এই কবরের মধ্যে কিছুদিন পরে যাব, মুসলমানদেরকে যে আমি আজকে দোষ চর্চা করে মানে এক একটা পরিবার খানদান মানে উজাড় করে দিচ্ছি আমার একটা মিথ্যা কথার দ্বারা, আসলে দোষ অনেক সময় এটা মিথ্যাই হয়, কোরআনে পাকে তো বলেছে অনুমান করো না অধিকাংশে কতক অনুমান গুণা হয়ে থাকে, তো অনুমানের ভিত্তিতে আমরা কিছু দোষ চর্চা করে থাকি তখন এটা মিথ্যা হয়, তো মিথ্যার গুণা অনুমানের গুণা দোষ চর্চার গুণা সব একসাথে হয়, পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, সন্তান মা হারাচ্ছে, হ্যাঁ বাবা তার পুরো জীবনের সব কিছু হারাচ্ছে, পুরো এক একজনের এক একটা মিথ্যা তোহমতের কারণে, হয়তো কেউ এসে বলে দিল তোমার স্ত্রীকে এরকম দেখেছি আমি,
জাস্টিফাইও করে না,
করে না। আচ্ছা ভিডিও এখন বানানো সম্ভব, পিকচার সে কালেকশন করলো এডিটিং করে মানে ভিডিও পর্যন্ত খুব সুন্দরভাবে আপনাকে এডিট করে দেখিয়ে দিবে, তখন আপনি কি করবেন, আপনি তো রাগের ছলে বা আপনি এখন টেনশনে আছেন, তো দিয়ে দিলেন তালাক দিয়ে দিলেন বা মার দিয়ে দিলেন অথবা নিজে সুইসাইড করে ফেললেন বা আপনার স্ত্রীকে আপনি কিছু করে ফেললেন, পরক্ষণে আপনাকেই তো টেনশন করতে হবে, ঠিক না, আপনার বাচ্চারা মা পাবে না বাবা পাবে না, এরকম নিগরানি সুরা তো মিসালে মুআশারার মধ্যে অনেক বয়ান করেন যে এরকম এরকম হয়ে যাচ্ছে যে একটা উড়ো কল এসেছে, হ্যাঁ অথচ ঘরের বউ এটা রিসিভ করে নাই, শাশুড়ির হাতে পড়েছে, হ্যাঁ কেন কল করেছে, ছেলেকে বললো এরকম এরকম বউয়ের সাথে এরকম, এখন বাস দুই খানদানের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, এমনকি কতল পর্যন্ত হয়ে গেল। তো আল্লাহ তাআলা হেফাজত করুক, এই সোশ্যাল মিডিয়ার যুগ, এটাকে আমরা একদম বিশ্বাস না করে, যে মানুষ বলেছে না জিব্রিল তো এসে খবর দেয় নাই, জিব্রিল আমিন আলী সাল্লাতু সাল্লাম যদি এসে খবর দেন, যদি কোনো নবী খবর দেন তাহলে এটাই সত্য, কোরআনে পাক যা বলেছেন তা সত্য, হাদিসে পাকে যা ইরশাদ হয়েছে তা সত্য, আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামকে যদি খাবের মধ্যে দেখা হয় এটা সত্য, এবং এটা আমাকে যখন বলেছে আমি এটা আমল করতে পারবো, আমি দেখেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এসে বলেছেন সত্য, কিন্তু আর কেউ খাবে দেখেছে বা কেউ এসে আপনাকে বলেছে এটা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না, লিয়াকত ভাই বড় বড় যেগুলো গুনাহ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন বিধান রেখেছেন যে এট এ টাইম চারজন মানুষ দেখতে হবে, যেগুলো বেবিচার আমরা আজকে কোর্টের মধ্যে আদালতের মধ্যে বা অনেক জায়গায় আমরা এটা ভাইরাল করে থাকি যে কোনো পুরুষ বা নারীর মধ্যে বেবিচার সংঘটিত হয়েছে, এটার জন্যে চারজন সাক্ষী জরুরি। আচ্ছা চারজন সাক্ষী কেমন, এ দেখে চলে গেলো আরেকজন আসলো দেখলো, এরকম না, এট এ টাইম চারজন একই সময়ে দেখেছে এরকম হতে হবে, এবং চারজনের সাক্ষী মিলতে হবে, আলাদা আলাদা সাক্ষ্য দিবে মিলতে হবে, তখন এটা করতে পারবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে এখানে কিতাবের মধ্যে বলা হচ্ছে যে বুজুগরা বলছেন যে আল্লাহ তাআলা চান বান্দার দোষটা গোপন করতে, আচ্ছা গুনাহ করে ফেলেছে অনেক বড় গুনাহ করেছে, তো এমন একটা কায়েদ কন্ডিশন আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন যে চারজন সাক্ষী এট এ টাইম দেখতে হবে, তিনজন হলেও হবে না এবং ছোট হলেও হবে না, হ্যাঁ সবাই প্রাপ্তবয়স্ক বালিগ হতে হবে, এরকম কিছু কন্ডিশন রয়েছে, এবং ফাসিক হবে না, যারা আদিল ন্যায়পরায়ণ এরকম ব্যক্তি হতে হবে। তো আল্লাহ তাআলা চান বান্দার দোষকে গোপন করতে, তো আমি আর আপনি কে যে বান্দার দোষকে আমি ফাঁস করে দিয়ে আমি মজা নিব,
এই জন্যই কিতাবের মধ্যে এটাও বলেছেন যে যে বান্দা যখন আল্লাহ তাআলার ভালোবাসার স্বাদ পেয়ে যায় মিষ্টতা পেয়ে যায় আল্লাহ তাআলা তার দোষকে মানে সংশোধনের কাজে লাগিয়ে দেয়, সে আর অন্যের দোষ মানে খুঁজার ক্ষেত্রে ওর টাইমই থাকে না,
নিজের দোষ খুঁজতে থাকে,
নিজের দোষ খুঁজতে থাকে। তো আমাদের উচিত আমরা নিজের দোষকে খুঁজে 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 এগুলো সংশোধন করি। আসলে আপনি বলেছেন যে আমি অপর মুসলমানের দোষ তো আমি এখন প্রকাশ করে দিচ্ছি, আমি যদি ওনার একটা তো আমার দোষ আমার সামনে প্রকাশ হয়েছে, যদি আমি আমার সারা জীবনের দোষগুলোকে যদি লিস্ট করি তাহলে সেগুলার সামনে হয়তো ওনার এই দোষটা কিছুই না। এটা আমি আর আমার রব তাআলাই জানে যে আমি কত বড় গুনাহগার, আমার কতগুলা খামি, আমার কতগুলো ত্রুটি রয়েছে। তো আমাদের এগুলা থেকে বাঁচা চাই, দোষ থেকে দোষ গোপনকারী হওয়া চাই। তো আমরা শেষ পাদে দেখুন যে আমাদের মুসলমান হিসেবে আমরা যারা মাদানী চ্যানেল দর্শক এখন দেখছেন, আমরা মুসলমান হিসেবে কিভাবে আমরা এই আমলটা করতে পারি যে মুসলমানকে আমরা সম্মান হানি করার চেয়ে সম্মান কিভাবে দিতে পারি, ইজ্জত কিভাবে দিতে পারি, সে সম্পর্কে যদি বলেন।
এর ফজিলতের উপর যদি আমরা নজর রাখি তো ইনশাআল্লাহ আমাদের সম্মান দেওয়ার একটা বিধান চলে আসবে। আমির আলী সুন্নাত দামত বরকত আলিয়া কিতাব লিখেছেন যে ইহতিরামে মুসলিম, মুসলমানের সম্মান, ছোট একটা পুস্তিকা, হয়তো 10-12 পৃষ্ঠা হবে, এটা যদি আমরা পড়ে নেই না মুসলমানের সম্মান কেমন করা চায় তখন আমাদের জানা হয়ে যাবে। একটা রিওয়ায়াত শুনে নিই। সৈয়দনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওনার কাতিব লেখক হযরত সৈয়দনা আবু উসাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর, আমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী, সে মদ খায়, শরাব খায়, তা আমি চাচ্ছি তাকে অ্যারেস্ট করিয়ে দিতে, আপনি কি বলেন? যে না, এটা এরকম করো না। বারবার চাচ্ছে, হুজুর আপনি অনুমতি দেন, আমি চাচ্ছি আমার ওই প্রতিবেশীকে অ্যারেস্ট করাই দেয়, সে মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং প্লাস রাতে শোরগোল করে এগুলো মানে খারাপ দেখায়, প্লাস আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাচ্ছি যে তাকে অ্যারেস্ট করাই দেয়, কারণ সে দোষী, রাষ্ট্রীয়ভাবেও দোষী, সামাজিকভাবেও সে দোষী, সে দোষীকে ধরিয়ে দেয়। তখন তিনি বললেন যে এমন করো না, তোমার ধ্বংস হবে, তোমার ধ্বংস হয়ে যাবে যদি তুমি এমন করো, কেননা আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের, মুসলমান ভাইয়ের দোষকে লুকায়, সে যেন এমন যে জীবিত কন্যাকে, যে আগে যে জাহিলি যুগে দাফন করা হতো, জীবিত কন্যাকে দাফন করে দেয়া এরকম একটা সন্তান, কন্যা সন্তানকে কবরের মধ্যে সে জীবিত করে দিল।
আল্লাহ,
অর্থাৎ জাহিলি যুগে তো জীবন্ত মেয়েদেরকে দাফন করা হতো, কবর দিয়ে দেওয়া হতো, এরকম মেয়েকে আপনি পুনরায় জীবন দান করলে যে স্বভাবটা পাবেন, এমন স্বভাব হচ্ছে একজন মানুষের দোষকে গোপন রাখলে। এরকম একটা ঘটনা পড়ে গেল, স্মরণে চলে আসলো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, ওনার একজন এরকম প্রতিবেশী ছিলেন যিনি মদ্যপায়ে ছিলেন, হঠাৎ ওনাকে একদিন অ্যারেস্ট করে নিয়ে যায়, পরদিন যখন রাতে ওনার কোনো শোরগোল শুনছেন না, তো ইমাম আজম রহমতুল্লাহ তাআলা বলছেন আজকে এ কোথায় গেল, আজকে সে শোরগোল করছে না কেন, আমার প্রতিবেশী ভাইয়ের কি হলো? তিনি খবর নিলেন, জানতে পারলেন যে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে সরকার। তখন তিনি থানায় গেলেন, তখন ওনার পক্ষে সুপারিশ করলেন যে আমার প্রতিবেশী আপনি ছেড়ে দেন, যে এনার খেয়াল আমি রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ ওনার পক্ষে তিনি জামিনদার হয়ে ওনাকে নিয়ে আসলেন। তিনি বললেন স্যার আমি মদ্যপায়ী, আমি শরাবি, আপনি আমার পক্ষ হয়ে সুপারিশ করতে গেলেন। এই যে এই ব্যবহারে উনি খুব খুশি হয়ে ওনার হাতে মুসলমান হয়ে যা হওয়ার দীক্ষা নিলেন। তো এরকম হওয়া চাই আমাদের স্বভাব, যে বিধর্মীয় হোক, অমুসলিমও হোক, আমার প্রতিবেশী হলো, তার দোষকে আমি গোপন রেখে তাকে সংশোধনের সুযোগ দেব। দেখেন লিয়াকত ভাই, আমি যদি দোষ চর্চা করে ফেলি না, তার আর সংশোধনের কোনো সুযোগ থাকে না। কেউ একটা মার্ডার করেছে, ঠিক আছে, এখন তার ওই পক্ষ যদি কেস না করে যদি তাকে মাফ করে দেয়, বুঝিয়ে দেয়, আমি এরকম দেখেছি লিয়াকত ভাই, নিজের সন্তানকে নিজের সামনে মেরে ফেলেছে, তখন বাবাকে বলা হচ্ছে আপনি কেস করেন, না না, বাবাকে বলা হচ্ছে যে আপনি একে মেরে ফেলেন, না আমার সন্তান চলে গিয়েছে, আমার ব্যথাটা আমি জানি, তাকেও যদি আমি মেরে ফেলি বা জনসম্মুখে ছেড়ে দেয়, সবাই মেরে ফেলে, তো তার মা বাবারও তো বুকটা খালি হবে। তো এই যে একটা মনমানসিকতা, আমার বাচ্চা চলে গেছে, টেনশন নেই, এটার হিসাব কেয়ামতের দিন হবে, সে তাকে একটা সংশোধন আমি সুযোগ দেই। এরকম হওয়া চাই যে আমি যদি মাফ করে দেই, ইসলামের মধ্যে মাফের বিধান রয়েছে, আমি কেস না করলাম, মাফ করে দিলাম, উভয় খানদানের মধ্যে, বংশের মধ্যে এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে যে কেয়ামত পর্যন্ত একটা নজির থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে অপর মুসলমান ভাইকে নিজের চেয়ে বেশি প্রাধান্য দেয়ার, অপরের দোষকে গোপন করার, মাফ করে দেয় আল্লাহ তাআলা, সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ।
আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে তো মাশাআল্লাহ মাহবুব আলীকে দাওয়াত ইসলামী থেকে অনেক সুন্দর মাদানী ফুল শ্রবণ করেছি, আল্লাহ পাক আমাদেরকে এই মাদানী ফুলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, অপর মুসলমান ভাইয়ের দোষ গোপনকারী হিসেবে কবুল করুক। বাস্তবে এটা যখন আমরা ইলমে দিনের চর্চা করব, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে ধারণ করব, তখনই এই আমলটা করা সম্ভব হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন যেতে যেতে আমরা রমজান ভাই থেকে একটি কালাম শ্রবণ করি।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে দেখে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করো না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপন এসো স্বপন এসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে পান করো না কা প্রেম
Morning with Madani Channel.